আর এবার শুরু হচ্ছে আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন। আজকের বিষয় বাংলাদেশে নুসরাত হত্যা মামলার রায় ও নারী নির্যাতনের চালচিত্র। আমার সঙ্গে সঞ্চালনে রয়েছেন তাহিদুল ইসলাম।
ধন্যবাদ আনিস আহমেদ।
হ্যাঁ, যেমনটি আমরা বলছিলাম যে নুসরাত হত্যার মামলার যে রায় বেরিয়েছে, প্রাথমিক পর্যায়ে আদালত থেকে যে রায় বেরিয়েছে, সেখানে আমরা লক্ষ্য করেছি যে 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মূল আসামি সেই মাদ্রাসার যে প্রধান শিক্ষক কিংবা অধ্যক্ষ, সেই লোকটি সহ। তো যে কারণে এর একটা ইতিবাচক সাড়া জেগেছে, কিন্তু আবার প্রশ্ন এটাও দেখা দিয়েছে যে বাংলাদেশে আরো অনেক ঘটনা ঘটেছে নারী নির্যাতনের, নারীদের হত্যা করার, যৌন নিপীড়নের। সেই সব বিষয়টা কিভাবে মীমাংসা করা যায়, এটাকে কি আমরা একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত হিসেবে ধরতে পারি কি না, সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে।
জি, আপনি যেমনটা বলছিলেন, আসলে নারী নির্যাতনের ঘটনা, এবং শুধু নারী কেন বলি, শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী, তাদের প্রতি নির্যাতন যেন থামছেই না। এবং সেই কারণেই আমরা আসলে নুসরাত হত্যাকাণ্ডের বিচার নিয়ে আলোচনা করার পাশাপাশি সামগ্রিক বাস্তবতা নিয়ে আলোচনা করব। এবং সেই আলোচনার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, দুজনই আইনজীবী এবং মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন হচ্ছেন অ্যাডভোকেট দিলরুবা শারমিন, আর একজন হচ্ছেন অ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনসারি।
আপনাদের দুজনকেই স্বাগতম জানাচ্ছি, অধ্যাপক অ্যাডভোকেট দিলরুবা শারমিন এবং অ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনসারি।
আপনাদেরকে ধন্যবাদ।
যেমনটা আমরা শুরুতে বলছিলাম যে নুসরাত হত্যাকাণ্ডের বিচারের রায় ঘোষণা হয়েছে, সেটি নিয়ে অনেকেই আশান্বিত, কেউ কেউ একটু সন্দেহ প্রকাশ করছেন। কেন সন্দেহ প্রকাশ করছেন সেগুলোও আমরা জানার চেষ্টা করব। এবং সেক্ষেত্রে আপনাদের একটু জানিয়ে রাখি যে দর্শক এবং শ্রোতা, আপনারা চাইলে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন, আপনারা চাইলে আমাদের কাছে প্রশ্ন রাখতে পারেন, এবং সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমাদের অতিথি দুজন যারা রয়েছেন তারা দেওয়ার চেষ্টা করবে। আবারও একবার ফোন নাম্বারটি আপনাদেরকে জানিয়ে দেই আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার, সে নাম্বারটি হচ্ছে 202-619-3062। আমরা অতিথিদের কাছে যাওয়ার আগে একটু জেনে নিতে চাই, যারা এই বিষয়টি নিয়ে সরাসরি কাজ করেন, আইন ও সালিশ কেন্দ্র সেই প্রতিষ্ঠানটির যে নির্বাহী পরিচালক শিপা হাফিজা, তার সঙ্গে আসলে কথা বলেছিলেন এই রায় ঘোষণার পরপরই আমাদের সহকর্মী তাহিরা কিবরিয়া। সেক্ষেত্রে আমরা একটু তার মন্তব্য শুনে নিই যে এই রায় ঘোষণার পরপর তাৎক্ষণিকভাবে তার প্রতিক্রিয়াটি কি ছিল।
প্রথম বিষয় হচ্ছে যে এটা একটি জঘন্যতম অপরাধের বিরুদ্ধে একটি সর্বোচ্চ একটা শাস্তির বিধান দেওয়া হয়েছে। এটা আসলে ট্রায়াল কোর্ট থেকে হয়েছে, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল থেকে। তো এরপরে তো এটা আমাদের উচ্চ আদালতেও যাবে, এবং সেইখানেও যদি এটা বহাল থাকে তবে আসবে বাস্তবায়নের কথা। আমাদের অভিজ্ঞতায় এ পর্যন্ত আসলে এই ধরনের শাস্তিগুলো বাস্তবায়ন আমরা খুব একটা দেখি না, কাজেই। তবে যেহেতু এটাতে একটা বিশেষভাবে এটাতে মনোযোগ দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকেও, এবং পুলিশেরও কিছু ভালো কাজ এখানে ছিল তো অনুসন্ধানের ক্ষেত্রে, আমরা আশা করছি যে এটা হয়তো বা সেই দৃষ্টান্তমূলক শাস্তি যা দেশে একটি প্রেসিডেন্ট খাড়া করতে পারবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিচারে, এবং বাস্তবায়ন হবে, এটা শুধুমাত্র আমাদের আশা। আসলে এই ধরনের অপরাধগুলো সংঘটিত হয় অনেকগুলো কারণে, মূল্যবোধের অবক্ষয় এইসব তো আছেই, কিন্তু সুযোগ পাওয়ার জন্য মানুষে মানে এটাকে সুযোগ হিসেবে নেয়। যেহেতু আমাদের দেশে বিচারহীনতার একটি সংস্কৃতি অলরেডি তৈরি হয়েছে, কাজেই এই অপরাধগুলো করে অনেকেই মুক্তি পেয়েছে, অনেকে কোনো বিচারের আওতায় আসে নাই বিধায়। আমাদের যারা পটেনশিয়াল পারপেট্রেটর তারা এই কাজটা অনেক বেশি ভাবে আরো করছে, এটা খুবই সত্য কথা। ইদানিং কালে বয়সের কোনো বাধা নাই, শ্রেণী আপনি জেন্ডার বলেন যে কোনো বিষয়ে বলেন, আমরা দেখছি যে এরকম জঘন্য অপরাধগুলো সংঘটিত হচ্ছে, পাবলিকলি সংঘটিত হচ্ছে, দল বেঁধে এরকম অপরাধ করছে, এবং তাদের নিজের অপরাধ নিজেরা আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করে দিচ্ছে। তো আমরা সবসময় বলে আসছি যে বিচারহীনতা আসলে এইগুলোকে প্রমোট করে। কাজেই আমরা আশা করব এই বিচারটা অবশেষে যেন বাস্তবায়িত হয়।
আমরা শুনছিলাম আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজার মন্তব্য। শুরুতে যেতে চাই অ্যাডভোকেট দিলরুবা শারমিন আপনার কাছে, রায় নিয়ে আপনার মন্তব্য এবং আইনি প্রক্রিয়ার যে পরবর্তী ধাপগুলো রয়েছে সেক্ষেত্রে আসলে কি হবার প্রত্যাশা আপনি করছেন, কি হতে পারে?
ধন্যবাদ। আসলে প্রথমেই এটার জন্য বিচার বিভাগকে আমরা ধন্যবাদ দিতে চাই যে অতি দ্রুত একটি অত্যন্ত আলোচিত মামলা যেটা কার্যক্রম শেষ করেছে এবং এই পুরো কার্যক্রমের সাথে যে বা যারা জড়িত ছিলেন ইতিবাচক ভাবে তাদের সবারকেই ধন্যবাদ দেওয়া দরকার। কারণ নুসরাতের মতন অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে এবং ঘটে, কিন্তু আমরা যেটা পাই সবসময় যে এত বিচারের এত দীর্ঘসূত্রিতা, যে কারণে আমাদেরকে অনেক বেশি মানে আমরা ভুলে যাই, প্রতিদিন একটা করে ঘটনা ঘটতে ঘটতে ভুলে যাই। কিন্তু নুসরাতের বিষয়টা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী খুব জোর দিয়েছিলেন এবং উনি নারী এবং শিশু ধর্ষণের ক্ষেত্রে জিরো টলারেন্স, স্পেশালি শিশুদেরকে ধর্ষণের ক্ষেত্রে উনি যেমন অতি সম্প্রতি একটা সাইনও করেছেন যে সর্বোচ্চ সাজা পেতেই দিতেই হবে যদি অভিযোগ প্রমাণিত হয়। ঠিক নুসরাতের ক্ষেত্রেও আমরা এমনটি আশা করেছিলাম যে দ্রুত সবকিছু হবে এবং নিশ্চয়ই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে বিচার বিভাগ এই প্রশংসা অবশ্যই দাবি রাখে। এখন ঘটনা হলো, প্রশংসা তো করলাম, প্রশংসার পরে যেটা আসে যে এটা আসলে বাস্তবায়ন করতে কতদিন সময় লাগবে এবং কি কি প্রক্রিয়া ধাপ পার হতে হবে, এটা কেবল নিম্ন আদালতে যায়, নারী শিশু স্পেশাল ট্রাইব্যুনাল এবং দ্রুত তারা কাজ করেছে তাতে যায়, এরপরে আসবে হাইকোর্টে, হাইকোর্টের পর এদের সুযোগ থাকবে অ্যাপিলেট ডিভিশনে, তারপর সুযোগ থাকবে রাষ্ট্রপতির ক্ষমা পাওয়া চাওয়া এবং পাওয়ার ক্ষেত্রে। সুতরাং খুব মানে হঠাৎ করেই সবকিছু হয়ে যাবে বিষয়টা মোটেই তা না, বিষয়টা এরকম আইনের প্রত্যেকটা ধাপ নিয়ম মাফিকই চলতে যেতে হবে এবং আইনের আদালতের পাড়ার যে ব্যবস্থা যে নিয়ম কানুন সেটাকে মেনেই করতে হবে, না হলে কিছু সমস্যা থেকে যাবে। নুসরাত হত্যার সাথে এবং এই পুরো পরিকল্পনা এবং সহযোগিতা এই পুরো বিষয়টার সাথে অনেকে জড়িত এবং অনেকের প্রত্যক্ষ মদত আছে, প্রত্যক্ষ ভূমিকা আছে, কারো পরোক্ষ মদত আছে, ভূমিকা আছে। তো সেক্ষেত্রে 16 জনকেই যাদেরকে নাম পুলিশ এনেছেন তাদেরকে মোটামুটি ফাঁসি দেওয়া হয়েছে, কারণ তার বাইরে যাবার সুযোগ থাকলেও যে কোনো কারণে হোক যেতে পারেননি। যেমন তখনকার যিনি ওসি অফিসার ইন চার্জ যিনি ছিলেন তার একটা বিরাট দায়বদ্ধতা আছে, তিনি এই মামলার একটা বিশাল অংশ, সেই এলাকার এসপি মহোদয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবারই প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা আছে। কিন্তু এই মামলায় যে কোনো কারণেই হোক এই মামলায় তাদেরকে ওইভাবে জড়িত করা হয়নি বা এইভাবে কোনো বিচারে আনা হয়নি এবং এই মামলায় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পজিশনকে এবং কিছু কিছু ব্যক্তিকে বিজ্ঞ বিচারক ধিক্কার জানিয়েছে। তো আইনের আইনজীবী হিসেবে আমি যদি বলি তো আইনের ধিক্কার জানানো সর্বশেষ কথা না, যার যতটুকু অপরাধ তাকে ততটুকু সাজা পাওয়া শুধু না দায়বদ্ধতা, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করার জন্য যেটা করতে হবে দায়বদ্ধতা নিশ্চিত করা যে আমি এই পজিশনে তখন ছিলাম, সুতরাং আমি কিছুই কিন্তু আমি এটা দায়ভার বহন করতে চাই, সেটা হয়নি। এবং এই বিজ্ঞ বিচারকরা নিশ্চয়ই অনেক যাচাই বাছাই করেই মানে বিজ্ঞ বিচারক এই রায় দিয়েছেন, কিন্তু আমরা যারা আইনজীবী আমরা আসলে কিছু কিছু বিষয় বুঝি, যে বিষয়গুলো আইনের ফাঁক ফোকর গলিয়ে বেরিয়ে যাওয়া খুব সম্ভাবনা থাকে। এই আশঙ্কাটা আসলে আমরা যারা লয়ার অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যারা আমরা কাজ করি এদের জন্য, ভিকটিমদের পক্ষে, তারা আসলে আমরা কিছু কিছু জায়গায় শঙ্কিত। কারণ সম্ভবত এই ১৬ জনকে শেষ অবধি ফাঁসি পর্যন্ত টিকিয়ে রাখা আইনগত ভাবে যাবে না, এটা একটা আমরা আশঙ্কিত। সেক্ষেত্রে নিশ্চয়ই বিচারকের বিচারের প্রতি রায়ের প্রতি আস্থা আছে, কিন্তু দুটো বিষয়, এক হচ্ছে ঢালাও ভাবে রায়টা দিয়ে দেয়া হলো কিনা এটা দেখবার বিষয়, দুই হচ্ছে যে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা কাদের ছিল আছে সেটা একটা দেখবার বিষয়, তিন হচ্ছে এই যে অন্যান্য ধাপ আদালতের বিভিন্ন ধাপ যে পার হতে হবে এই দীর্ঘসূত্রিতা আসলে কতদিন আসামি পক্ষের আইনজীবীরা নেবেন বা কতদিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মানে সুযোগ দিবেন, এটা একটা আমাদের ভাববার বিষয়।
আসলে অ্যাডভোকেট দিলরুবা শারমিন, আমরা ফেসবুকে এরকম অনেক প্রতিক্রিয়া পাচ্ছি, তহিদ নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এবং এই প্রতিক্রিয়াটাই আসছে যে শেষ পর্যন্ত অর্থাৎ উচ্চ আদালত পর্যন্ত আপনি যে ধাপগুলো বর্ণনা করলেন, হাইকোর্টের কথা বললেন, অ্যাপিলের ডিভিশনের কথা বললেন, রাষ্ট্রপতির কথা বললেন, এই শেষ ধাপ পর্যন্ত এই ১৬ জনই এরকম শাস্তি পাবে কি না সে নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছে, এবং এটা তো আপনি বললেনই যে এটা আইনের ব্যাপার, আমরা হয়তো চাইতে পারি যে এরা সকলেই শাস্তি পাক যে শাস্তি তাদেরকে এই ট্রাইব্যুনাল দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত একটা আইনের ব্যাপার। কিন্তু আমার অন্য একটা জিজ্ঞাসা ছিল, সেটা হলো নুসরাত পরিবারের নিরাপত্তার ব্যাপারে একটা প্রশ্ন উঠেছে, কারণ নুসরাত নিজেও নিরাপদ ছিল না। আমি একটু অ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনসারির কাছে যাব এই বিষয়ে যে নুসরাত নিজেও নিরাপদ ছিল না, কারণ এই ঘটনাটা তো নুসরাতের মৃত্যুর আগে তাৎক্ষণিকভাবে তো নুসরাতকে মারা হয়নি কিংবা নুসরাতকে পোড়ানো হয়নি, এই ঘটনাটা আগে থেকেই ঘটছিল। নুসরাত যখন সেই অভিযোগটি করল, সেই অভিযোগ প্রত্যাহারের জন্য তার উপর যখন চাপ সৃষ্টি করা হলো, হুমকি দেয়া হলো, এবং সেই চাপের কারণেই শেষ পর্যন্ত নুসরাতকে তার প্রাণদান করতে হলো, নুসরাত ছিল সম্পূর্ণভাবে যাকে বলে এ ব্যাপারে আপোষহীন, নিজের প্রাণ দিয়েও সে নিজের সম্মান মান মর্যাদা এবং আইনটা রক্ষা করেছে। তো আমি অ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনসারির কাছে এটা জানতে চাই, যদিও আজকেই আইনমন্ত্রী বলেছেন যে তাদের সুরক্ষার ব্যবস্থা দেয়া হবে, তো এই পরিবারের কাছে যখন এরকম হুমকি আছে ছিল এবং একটা বিরাট গোষ্ঠী কাজ করেছে, শুধু ওই লোক তো নয়, তো অ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনসারি আপনি কি মনে করেন যে নুসরাত পরিবার যথার্থ মানে যাকে বলে সিকিউরিটি নিরাপত্তার মধ্যেই বাস করতে পারবে?
প্রথমত কথাতেই চলে আসছে যে আমরা যখন ঘটনাটা পুরোপুরি দেখি সেখানেই আসছে যে আপনার তার হত্যা এবং হত্যার পূর্বে যে ঘটনাগুলো সেখানেই কোনো নিরাপত্তা ছিল না। তো যেখানে নিরাপত্তা না থাকার পরেও একটি মানুষ বেরিয়ে এসেছে এত বড় একটা পদক্ষেপ নিয়েছে, সেই জায়গাটায় শুধু একটি নুসরাত তো না, আমরা যতগুলো ঘটনাই দেখি আমরা খুব সুপরিষ্কার ভাবে দেখি নিরাপত্তার ব্যাপারে কোনোভাবেই আমরা কোন রকম ইতিবাচক জিনিসটা দেখি না। আমরা প্রত্যেকটা এটার ক্ষেত্রে দেখেছি, এখনো আমি খুব যে বলবো যে নুসরাতের পরিবার যে খুব সুরক্ষিত পরিবার সেটা আমি বলতে পারবো না, কারণ আমি দিলরুবা আপনার কাছে শুনেছি এখনো তো অনেক প্রক্রিয়া বাকি রয়েছে। সুতরাং আমি মনে করছি না যে আমরা খুব আমরা হয়তো রায়তে খুব খুশি হচ্ছি, খুব নিশ্চিন্ত হচ্ছি, কিন্তু নিরাপত্তার বিষয়টি আমরা আমরা বাস্তবায়ন নিয়ে চিন্তা করছি, বা নিরাপত্তার বিষয়টি আমার চোখে পড়ছে না যে খুব বেশি আমরা চিন্তিত বিষয়টি নিয়ে।
তিনি করেছেন জুবায়ের চৌধুরী, তিনি প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হলো নুসরাত হত্যায় উচ্চ আদালত কি নিম্ন আদালতের রায় বহাল রাখবে? দ্বিতীয় প্রশ্ন, ওসি মোয়াজ্জেমের নাম কেন এলো না? তৃতীয় প্রশ্ন, আসামি ১৬ জন এবং ১৬ জনের ফাঁসির আদেশ কি যুক্তিযুক্ত হয়েছে? এই তিনটি প্রশ্ন নিয়ে আপনার মন্তব্য চাই।
যুবরাজ চৌধুরী, যুবরাজ চৌধুরী,
প্রথমত হচ্ছে তিনটি খুবই আইনগত প্রশ্ন, উচ্চ আদালত রাখবে কি রাখবে না সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া।
জি, আপনি আপনি যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছেন,
সেখানে নিম্ন আদালতের ঘাটতি গুলা ঘটে এবং আমরা অনেক সময় দেখি যে খুব দ্রুত বিচারের ক্ষেত্রে ঘটে যেতে পারে, তবে সেক্ষেত্রে যেটা হচ্ছে যদি ঘটে সেটা উচ্চ আদালত দেখবেই, আর তারপরে আরেকটি আদালত রয়েছে, সুতরাং একটি প্রক্রিয়া রয়েছে। সুতরাং এখানে এটা আমরা বলতে পারছি না যে উপরের আদালত সেটা রাখবেন কিনা, সেটা আসলে সরাসরি বলা একটা বিচারী, যেহেতু আমরা আইন পেশার মানুষ আমরা সরাসরি বলতে পারি না।
সানায়া ফাহিম আনসারি, আমি আপনার কাছ থেকে এই প্রশ্নটির উত্তর আসলে এই কারণেই চাই, আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, আদালতে কাজ করছেন এবং একই সঙ্গে নারী অধিকার নিয়েও কাজ করেছেন, সব মিলিয়ে নারী অধিকারের ইতিহাস থেকে যদি দেখি এ ধরনের মামলা কি হয়?
একটা প্রথমত হচ্ছে কি, যেটা বিচারক প্রক্রিয়াতে বিলম্বের কারণে আসলে সেটা হচ্ছে যে প্রথমত আগ্রহ হারিয়ে ফেলা হয়ে যায়, দ্বিতীয়ত হচ্ছে যে মামলাটি শেষ পর্যন্ত পৌঁছানো হয় কিন্তু আমরা সেরকম তথ্য খুব বেশি একটা পাই না। আবার যারা, আমি যেহেতু একেবারে মানে মাঠ পর্যায়ের মানুষ, আমি আদালতে অত বেশি রাখি না, মাঠ পর্যায়ের মানুষ যদিও আমি আইনজীবী মানুষ, কিন্তু আমরা দেখেছি যে মানুষের আগ্রহটা হারিয়ে ফেলে বিচারিক প্রক্রিয়ার বিলম্বের কারণে, তো তারা খুব বেশি শেষ পর্যন্ত পর্যায়ে পৌঁছায় না। আর সবাই তো নুসরাতের, আমি মনে করবো যে নুসরাতের পাশে যতজন মানুষ দাঁড়িয়েছেন সবার কিন্তু কপালে সেই দালালটা জোটে না, সুতরাং এটা শেষ পর্যন্ত দেখা আমাদের কারোর পক্ষে সম্ভব হয়।
আর ওর আরেকটা প্রশ্ন ছিল যে ওসি মোয়াজ্জেমের ব্যাপারে, ওর নাম কেন আসলো না, কারণ ওসি মোয়াজ্জেম অনেক জিনিস ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং অনেক বেশ কিছু প্রশ্ন করেছিলেন নুসরাতকে, যেই প্রশ্নগুলো শ্লীলতার বাইরে ছিল, তো তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন? এটা
আসলে অবশ্যই আসা উচিত ছিল, এবং তার আমরা যদি একটু কারেকশনটা দেখি, যেহেতু প্রথমত তার মামলা দায়েরের একটি ব্যাপার ছিল, যে মামলা দায়ের করার ছিল এবং তার যেহেতু সেক্সুয়ালি হ্যারাসের মামলা ছিল, সুতরাং এখানে কিন্তু পুলিশ প্রশাসনে বা অফিস তার একটা দায়বদ্ধতা শুরুর থেকে কিন্তু মানুষের এখানে এই প্রশাসনে রয়েছে। আর এখানটায় আনা হয়নি কেন, তার সাথে বলবো যেহেতু আনা হয়নি, কিন্তু আনার প্রক্রিয়াটি এটাই উচ্চ আদালতের কাছে অনেক বড় বেশি চোখে পড়বে, এবং যেহেতু আমরা সবাই বাইরে থেকে বলছি এই বিষয়টি আমার কাছে মনে হয় এটা উপরের আদালতে অনেক বেশি গ্রহণযোগ্য হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উইটনেস যেখানে হয়তো মামলার আরো কিছু তথ্য বেরিয়ে আসতে পারত।
আমাদের আরেকজন শ্রোতা অজয় সরকার একটা কথা বলেছেন যে রাজনীতির হাত থাকলে যে কোনো মামলার রায় সকলে সহমত হয় না এবং উচ্চ আদালতে রায়ের পরিবর্তন হতে পারে। দিলরুবা শারমিন কি বলছেন?
জি, উনি ঠিকই বলেছেন, এটা হতেই পারে, কারণ উচ্চ আদালত কি দেখবে, আসলে উচ্চ আদালত যেটা দেখবে সেটা হচ্ছে বেসিক মামলার এলিমেন্টস গুলা কেমন আছে এবং মামলার যেসব উপাদান গুলা সেটা কেমন ভাবে ব্যবহার করা হয়েছে। নিম্ন আদালতে অনেক বেশি এখানে ফৌজদারি আইনের সমস্যা কি জানেন, ফৌজদারি আইনের মূল সমস্যা হচ্ছে এখানে কোনো কিছু সংশোধন করার উপায় নাই, এখানে কিছু আমাদের হাত পা বাঁধা আছে। আর এই বিশেষ বিশেষ আইনগুলোর ক্ষেত্রে আমাদের হাত তো আরো বেশি বাধা। তো ধরেন এই ধরনের একটা হত্যাকাণ্ড মামলায় যদি শুরুতেই যদি থানা পুলিশ এবং প্রশাসন যদি একদম তদন্তের শুরু থেকেই সঠিকভাবে সহযোগিতা না করে সেক্ষেত্রে অনেক ঠাকঠকর থেকে যায়। আপাত দৃষ্টিতে আমরা বাইরের লোকজন বলতে পারি যে বিচারক বায়াস হয়ে গেছে বা প্রশাসন নিয়ন্ত্রণ করেছে, অনেক রকমের কথা উঠতে পারে, কিন্তু ফৌজদারি আইনের ক্ষেত্রে এবং এইসব মামলার ক্ষেত্রে আমরা যত সহজ মনে করি বিষয়টা সত্য তত সহজ না। যদি কোনো ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটে এবং যদি কোনো ক্ষেত্রে যদি কোনো রকমের সুযোগ থাকে সেটা উচ্চ আদালতে আসামিদের আইনজীবী নিশ্চিতভাবে কাজে লাগাবে, এবং এটা আমি না হয় ভিক্টিমের পক্ষে কাজ করি, আমরা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সেটা ভিন্ন কথা, কিন্তু যারা কিনা আসামিদেরকে বাঁচানোর জন্য শুরু থেকে কাজ করে আসছে তারা এক্ষেত্রে কাজ করবে, তখন কিন্তু উচ্চ আদালতের বিচারকদের কোনো হাত থাকবে না, থাকে না, কারণ এমন ভাবে ঠাকুরগুলো একদম গ্যাস্ট্রিক লেভেলে তৈরি হয়ে যায়, সেখান থেকে বের হয়ে এসে যদি ঢালাও ভাবে একইভাবে জাজমেন্ট থাকে বহাল, কোনো কোনো ক্ষেত্রে থাকে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি বদলে গেছে, কিন্তু আমরা আশা করি যে সবকিছুর ঊর্ধ্বে থেকে উচ্চ আদালতে
বিশ্বজিৎ হত্যা মামলার ক্ষেত্রে কিন্তু অনেকটা সেরকমই হয়েছে।
বিশ্বজিৎ হত্যা মামলা এরকম অসংখ্য মামলার আমরা উদাহরণ দিতে পারি যে নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে গোটা বদলে গেছে, অথবা নিম্ন আদালতে এমন ভাবে মামলা পরিচালনা করা হয়েছে যেন উচ্চ আদালতে যে বদলে যায়। সুতরাং এ ব্যাপারে আমরা আশঙ্কা আছি, ভয়ানক আশঙ্কা আছে।
দিলরুবা শারমিন
যখন ১৬ জনকে ফাঁসি দিয়ে দেওয়া হলো তখন আসলে আমরা আরো বেশি একটু কষাস হয়ে গেলাম, এবং যেখানে পুলিশ অফিসিয়ালস এর এত সাংঘাতিক জড়িত সব ক্ষেত্রে মোটামুটি আমার দেখা মতে পুলিশ অফিসিয়ালসরা নেগেটিভ থাকে এই নারী শিশু হত্যা ধর্ষণ পুড়িয়ে মারা নির্যাতনের ক্ষেত্রে, কেন আমি জানি না কিন্তু তারা ওনারা থাকেন। সেক্ষেত্রে ওসি মোয়াজ্জেম বলেন, এসপি বলেন বা আদার্স যারা ছিলেন তাদেরকে টোটালি একদম ওভারলুক করে যাওয়া, শুধু তিরস্কার করা, দ্যাটস নট এনাফ ফর আস।
দিলরুবা শারমিন, আমাদের এই অনুষ্ঠানটি যেমন ফেসবুকে যাচ্ছে একই সঙ্গে আমরা আসলে আমাদের দর্শকদের অনেক ধরনের মন্তব্য অনেক ধরনের প্রশ্ন পাচ্ছি, একটি মন্তব্য পড়ে আপনার কাছে আবার যেতে চাই। আতাউর রহমান রঞ্জু তিনি লিখেছেন, নুসরাত হত্যায় দ্রুত বিচার সরকারের সদিচ্ছার প্রতিফলন, সরকারকে ধন্যবাদ। তেমনি সোহাগী সাগর রুনি হত্যার বিচার সময়ের দাবি, তিনি মাত্র কয়েকটি নামই উল্লেখ করেছেন। আমরা যদি আরো একটু তথ্য জানাতে চাই আমাদের শ্রোতা এবং দর্শকদের, সেটি হচ্ছে বগুড়ায় আমাদের যে সংবাদদাতা রয়েছেন প্রতীক ওমর, তিনি একটি প্রতিবেদন পাঠিয়েছেন এবং তিনি সেই প্রতিবেদনে জানিয়েছেন যে আসলে পায়ু পথে বাতাস দিয়ে সেখানে একটি শিশুকে হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা যদি আমরা একটু মাসখানেকের সংবাদপত্র ঘাঁটি আমরা দেখতে পাব। সব মিলিয়ে আপনার কাছ থেকে এ কারণেই জানতে চাই যে আসলে এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন, কেন আমরা এ ধরনের সহিংসতার লাগাম টেনে ধরতে পারছি না। সেই প্রশ্নে যাওয়ার আগে আমরা আসলে আরেকটি প্রতিবেদন শুনে নিতে চাই, যেটি আমাদের ঢাকার সংবাদদাতা জহুরুল আলম পাঠিয়েছেন, এবং তার এই প্রতিবেদনটি শুনলে হয়তোবা আমাদের একটু হতাশ হতে হবে, কারণ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের আরো অবনতি হয়েছে। আমরা একটু প্রতিবেদনটি শুনে নিই।
আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদন দ্য উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্স এর দেওয়ার তথ্য মতে, জীবনমান এবং সমাজ গোষ্ঠী ও পরিবারে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 15 ধাপ কমেছে। যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি এবং নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে তৈরি করা 2019 সালের সূচকে 167টি দেশের মধ্যে 142তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সংস্থা দুইটির 117 সালে তৈরি করা সূচকে 150টি দেশের মধ্যে বাংলাদেশ 127তম অবস্থানে ছিল। বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীর উন্নতি হয়েছে বলে উল্লেখ করে এতে বলা হয়, দেশটিতে নারীদের অবস্থানের সবটাই নিম্নমুখী ও হতাশাব্যঞ্জক নয়। গবেষণায় বলা হয়, বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজে লিঙ্গ বৈষম্য এবং আইনি জটিলতার কারণে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সূচকের তালিকায় প্রথম স্থানে রয়েছে নরওয়ে এবং সর্বনিম্নে রয়েছে যুদ্ধপীড়িত ইয়েমেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শুনছিলাম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কি অবস্থা, এবং সবশেষ অবস্থাটি বোধহয় আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে খানিকটা আশঙ্কিত করে তোলে। দিলরুবা শারমিন, আপনার কাছ থেকেই জানতে চাই, সহিংসতার মাত্রা বাড়ছে, নারীর ক্ষমতায়ন কমছে, সব মিলিয়ে কি আশার আলো দেখেন?
আশা তো করবই, আশা না করলে তো সামনে এগোতে পারবো না। আশা করতে চাই এইভাবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী এবং শিশু নির্যাতনের ক্ষেত্রে বারবার বলে আসছেন জিরো টলারেন্স, এবং উনি বারবার বলছেন যে শিশু ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা। এগুলা ঠিক আছে, এবং আমাদের বিভিন্ন আমরা আশা করি যে বিভিন্ন এনজিও সরকার বা বিভিন্ন অ্যাক্টিভিস্ট কাজ করবে এবং মানুষের সচেতনতা বাড়ছে। বিশেষ করে সাংবাদিক ভাই বোনদের কথা যদি আমি ভাবি তো আমি দেখি যে না, আগে ঘটত বরাবরই নারীর প্রতি শিশুর প্রতি এই ধরনের ঘটনা ঘটে আসছে, কিন্তু প্যাটার্নটা শুধু চেঞ্জ হয়েছে, এটা গেল একটা। আর একটা হচ্ছে যে আজকাল গণমাধ্যম বেশি থাকার কারণে আমরা জানতে পারছি বেশি, এটা আমাদের সুযোগ হয়েছে। সেটা ঠিক আছে, কিন্তু আশা নিয়ে আমরা এগোতে চাই। কিন্তু আমরা যদি মনে করি যে নারীর ক্ষমতায়ন মানেই একজন প্রাইম মিনিস্টার নারী, একজন বিরোধী দলে নারী, একজন মন্ত্রী নারী, একজন অধ্যক্ষ নারী, একজন ভাইস চ্যান্সেলর নারী,
এরকম
শুধু ক্ষমতায়ন তা কিন্তু না, আসলে তা কিন্তু না। প্লিজ, তো সবসময় ভাবতে হবে যে মানে ক্ষমতায় গুটি কতক নারীকে বসিয়ে দেয়া অথবা যে কোনো ভাবেই হোক, সে নারী তার নিজ যোগ্যতাতেই ক্ষমতায় আরোহণ করা, যেটাই হোক, সেটা মানে কিন্তু সার্বিকভাবে নারীর খুব মঙ্গল হচ্ছে, উন্নতি হচ্ছে বিষয়টা মোটেই তা না। বিষয়টা এইরকম যে আমরা যদি খুবই ক্রিটিক্যালি দেখি, আমাদের ইদানিংকালে নারী এবং শিশুর প্রতি সহিংসতার মাত্রা বেড়েছে, এই তথ্যগুলো আমরা পাচ্ছি। পাশাপাশি এত নৃশংসতা বেড়েছে সেটা কল্পনার বাইরে। এবং এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এটা আরো ক্রমশ বাড়বে। বাড়বে কেন? এক নম্বর হচ্ছে যে আমরা গুটিগত মানুষকে ক্ষমতা দিয়ে দিচ্ছি, আমরা গুটিগত মানুষের ক্ষমতায় বিশ্বাসী, আমরা গুটিগত মানুষের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা এটাই প্র্যাকটিস করেছি যে কে বা কারা ক্ষমতায় থাকবে, কে বা কারা ক্ষমতা ব্যবহার করবে, কে বা কারা সুযোগ সুবিধা পাবে। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী নুসরাত হত্যা নিয়ে এইভাবে উচ্চ স্বর না নিতেন, তাহলে আজকে আমার ধারণা, আমার বিশ্বাস, আমার প্র্যাকটিস, আমার জানা, কোনো অবস্থাতেই এই মামলা এত দ্রুত সমাপ্তি হতো না। এবং এইভাবে আদৌ কোনো রায় আসতো কিনা সেটাও আমি সন্দিহান।
প্রসঙ্গত আরেকটা কথা আসে যে নারীর ক্ষমতায়নই বোধ করি সবকিছু নয়, নারীর নিরাপত্তার বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে দেখা যায়। কারণ নারী হয়তো অনেক জায়গায় ক্ষমতায়ন নারীর হয়েছে, কিন্তু
আমি শুনছিলাম ওই যে আপনারা বলছিলেন যে নুসরাতের পরিবারের নিরাপত্তাহীনতার বিষয়টা, তো আমি যেটা মনে করি যে আমরা আমাদের দেশের সাক্ষীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি, এটা একটা বড় কারণ। এবং রাষ্ট্রীয় ভাবে সাক্ষীর নিরাপত্তা দেওয়া একটা দায়িত্ব। হ্যাঁ, একটা মামলায় একজন সাক্ষী দিবে সেক্ষেত্রে কিন্তু দায়িত্ব। আরেকটা হচ্ছে নারীদের শুধু এম্পাওয়ারমেন্ট মানেই যে একটা চেয়ারে বসিয়ে দেয়া, এটা কখনোই ভাবার সুযোগ নাই।
সেই প্রসঙ্গে
আপনার পয়েন্টে আমি আসতে চাই যে নিরাপত্তা ঘরে এবং বাইরে নারী সুরক্ষিত, এই ব্যাপারটা আমাদেরকে নিশ্চিত করতে হবে।
জি জি, সেই প্রসঙ্গে অ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনসারির কাছেও যাচ্ছি যে এই যে নারীর ক্ষমতায়নের কথা আমরা বলছি, এবং ক্ষমতায়ন হয়েছেও অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও, কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায় যে আমরা কতখানি নিরাপত্তা দিতে পারছি, আমরা কতখানি তাদেরকে সুরক্ষা দিতে পারছি, কতখানি তারা স্বাধীনভাবে এগিয়ে যেতে পারছেন। অ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনসারি,
আমি যেহেতু দিতে পারছি কথাটি আসছে, আমি রাষ্ট্রের সাথেই সম্পৃক্ত করে কথা বলতে চাই। যেখানে আমরা যখন মানবাধিকারের কথা বলছি, তিনটা কথা পরিষ্কার ভাবে আসে যে রাষ্ট্র কিভাবে মানবাধিকার রক্ষায় দায়বদ্ধ। নুসরাতের ঘটনাটি মানবাধিকারের ঘটনা, সেখানে রাষ্ট্রকে বলাই হয় রাষ্ট্র নিজে কোনো অধিকার খর্ব করবে না, রাষ্ট্র যদি আমি কোনো অধিকার খর্ব করি রাষ্ট্র ব্যবস্থা নিবে এবং রাষ্ট্র আমার অধিকার রক্ষায় ব্যবস্থা গ্রহণ করবে। এই জায়গা থেকে যদি খেয়াল করি, আমি নুসরাতের কথাটা যদি সরাসরি বলি, যে প্রতিষ্ঠানে তিনি লেখাপড়া করতেন, সেখানে অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটিতে ছিল না, যেটা 2009 সালে আমরা কিন্তু একটা গাইডলাইন পেয়েছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি করেছি যেখানে সেলস থাকার কথা, কিন্তু এইটার একটি বিরাট জায়গা যেটা হচ্ছে যে কোন রকম ফলো আপ মেকানিজম না থাকা, তাহলে রাষ্ট্রের দায়বদ্ধতা কি কোথায়? আপনি যদি বলেন যে আমরা কতটুকু পথ প্রশস্ত করতে পারছি, পথ প্রশস্ত করার জন্য কিছু বিষয় লাগে, সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোটেকশন। আমরা যেখানে প্রোটেকশন মেকানিজমই না থাকে এবং সেই প্রোটেকশন মেকানিজমকে খেয়াল না করা হয়, তাহলে আপনি নিরাপত্তার বিষয়টি সরাসরি বলতে পারবেন না যে হ্যাঁ নিরাপত্তা নিশ্চিত হয়েছে, ক্ষমতায়িত নিশ্চিত হয়েছে। ক্ষমতায়নের জন্য কিছু কাজ করা লাগে, সেই জায়গাগুলোর জন্য কিছু ফলো আপ আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে। এবং এই নুসরাতের ঘটনাটি আমাদের অনেক ক্ষেত্রে চোখ খুলে দিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন ভাবে দেখার চেষ্টা করা উচিত যে প্রতিষ্ঠানটি কতটি নিরাপদ, যেটাকে আমরা উইমেন সেফটি অডিট বলি, যে একটি প্রতিষ্ঠান অডিট করে দেখা উচিত যে এই প্রতিষ্ঠানটি একটি নারীর জন্য একটা শিশুর জন্য কতটুকু নিরাপদ। আমরা মোটেও করি না।
কিন্তু বিষয়কর ব্যাপার হচ্ছে এই যে নুসরাত যে প্রতিষ্ঠানে লেখাপড়া করতেন, বাহ্যিকভাবে আমরা মনে করি যে সেখানে ধর্ম এবং মোরালিটি, নৈতিক বোধ বোধহয়, নৈতিকতা একেবারে শীর্ষে থাকা উচিত। এইরকম একটি প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে যাওয়ায়, আপনি মনিটরিং এর কথা বলেছেন, যথার্থই বলেছেন, কিন্তু হয়তো তাত্ত্বিকভাবে অনেকে মনে করেছেন যে এইরকম কোন প্রতিষ্ঠানে মনিটরিং এর দরকার নেই, অথচ আমরা দেখছি যে অনেক সময় খুব তিক্ত সত্য হলেও কথাটা যে মাদ্রাসা এবং এই জাতীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু এরকম ঘটনা ঘটছে।
জি, আমরা আসলে আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, আমরা এক মিনিট করে দুজন অতিথির কাছে যাব, এবং যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রশ্ন নয় বরং আমাদের ফেসবুকে যে দর্শকরা প্রশ্ন করেছেন সেই দুটো প্রশ্ন নিয়ে আপনাদের দুজনের কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাইব। শঙ্কর হালদার, তিনি প্রশ্ন করেছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে? কাজী শিউলি নামে একজনে মন্তব্য করেছেন, এই দেশে অর্থাৎ বাংলাদেশের কথাই তিনি হয়তোবা বলেছেন, বাংলাদেশে বিচারপতিরাই দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, তিন বিচারপতির দুর্নীতিকে সরকার ধামাচাপা দিয়ে দিলেন, এই হচ্ছে দেশের বিচার ব্যবস্থা। দুটো বিষয় নিয়ে অ্যাডভোকেট দিলরুবা শারমিন, খুব সংক্ষেপে আপনার মন্তব্য।
দেখুন, আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থায় রাজনীতি ঢুকে গেছে কি না এবং কিভাবে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক দলগুলা নিয়ন্ত্রণ করছে, এটা আসলে সবার কাছে পরিষ্কার।
বিচারপতিদের দুর্নীতি
মানে বিচার, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে রাজনীতি নিয়ন্ত্রণ করছে কি করছে না, এবং বিচারিক প্রক্রিয়াটা কিভাবে পরিচালিত হচ্ছে, এটা কিন্তু আসলে অনেকদিন অনেক বছর যাবতই সব মানুষই মোটামুটি জানে। সবাই হয়তো এর আওতায় পড়েন না, সব ঘটনা হয়তো এর আওতায় পড়ে না, কিন্তু কোনো না কোনো ভাবে বিচারিক প্রক্রিয়া যদি রাজনৈতিক প্রভাব মুক্ত সম্পূর্ণ থাকতে পারত, যদিও বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ আলাদা হয়ে গেছে বহুদিন মামলার মাধ্যমে, মাদ্রাজ হোসেন মামলার মাধ্যমে, কিন্তু বাস্তবে আসলে আমরা ওটা দেখি না। তাহলে আমরা খুব জোর দিয়ে একটা সাম্প্রতিকালের, আমি না হয় কিছুদিন আগের কথা নাই গেলাম,
দিলরুবা শারমিন, দিলরুবা শারমিন,
আমাদেরকে বোঝায় উঠতে হবে আমাদের অনুষ্ঠানে,
দিলরুবা শারমিন, আমাদের শেষ করতে হচ্ছে, আমরা দুঃখিত, আসলে আমাদের শেষ করতে হচ্ছে। শুধু হাড়ায় যদি জানান যে একজন দর্শক বলছিলেন যে তিনজন বিচারপতির দুর্নীতি ধামাচাপা দেওয়া হয়েছে, হ্যাঁ এবং না?
না, এটা আমি সেটা মনে করি না যে বিচারপতির
আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের বোধহয় এবার
আমাদের
বোধহয় অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট দিলরুবা শারমিন এবং অ্যাডভোকেট সোনাইয়া ফাহিম আনসারি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আলাপনের এই অনুষ্ঠান তাহলে এখানেই শেষ হচ্ছে, ধন্যবাদ সবাইকে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।